এই যে মহাপ্রভু, রূপে ভগবানের আবির্ভাবের বৈশিষ্ট্য, আমরা এখন আমি মহাপ্রভুর দান সম্বন্ধে আমি আলোচনা করে এটা শেষ করব। বলতে গেলে আমি বলতে শুরু করলে অনেক কিছু বলতে হয়। অ্যাকচুয়ালি আমি আজকে ভাবছিলাম যে তিন দিনে মহাপ্রভু সম্বন্ধে বলা এটা সম্ভব নয়, কতটুকু বলা যায়। যেখানে অনন্ত শেষ, অনন্ত কাল ধরে, অনন্ত মুখে মহাপ্রভু বর্ণনা করে শেষ করতে পারছি। সুতরাং আমরা এক মুখে সীমিত বুদ্ধি দিয়ে, সীমিত স্মৃতিশক্তি নিয়ে তার সম্বন্ধে আমরা কতটুকু বলতে পারি। তবে কয়েকটি ব্যাপারে আমার বলার ছিল, বলতে আমি চেয়েছিলাম, কিন্তু সময়ের জন্য সেটা সম্ভব হয়ে উঠছে উঠবে না। সেটা হচ্ছে শিক্ষাষ্টক। শ্রী চৈতন্য মহাপ্রভু লিখিতভাবে কেবল এই একটি রচনায় রেখে গেছেন, এছাড়া লিখিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছু দিয়ে যাবে। একমাত্র এই শিক্ষাষ্টকই তার একমাত্র দান। এই শিক্ষাষ্টকের মাধ্যমে তিনি কি করেছেন? হরিনামের মহিমা, কৃষ্ণ নামের মহিমা তিনি বর্ণনা করে গেছেন। কৃষ্ণ নাম কি, কৃষ্ণ নামের প্রভাবে কি হয়, সেটা তিনি বর্ণনা করেছেন এই শিক্ষাষ্টক। তো আমি অনুরোধ করব সকলকে এই শিক্ষাষ্টকটি খুব গভীরভাবে পাঠ করবেন, আলোচনা করবেন, অধ্যয়ন করবেন। এই শিক্ষাষ্টক কে কে আপনারা অলরেডি জানেন, ভেরি গুড, খুব ভালো। শিক্ষাষ্টক কার কার কণ্ঠস্থ আছে, ভেরি গুড। এই শিক্ষাষ্টক নিয়মিতভাবে চর্চা করবেন। আমার মনে আছে আমি ইসকনে জয়েন করার পর প্রথম যে মন্ত্র আমি কণ্ঠস্থ করেছিলাম সেটা হচ্ছে প্রভুপাদের প্রণাম মন্ত্র। আমি জয়েন করার, ইসকনে জয়েন করার দিনই এই মন্ত্রটা কণ্ঠস্থ করেছিলাম, আর তারপরের দিন আমি শিক্ষাষ্টক কণ্ঠস্থ করেছিলাম, আর তারপরের দিন আমি কয়েকজন ভক্তকে শিক্ষাষ্টকের উপরে ক্লাস দিয়েছি। এই শিক্ষাষ্টক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাষ্টকে সেই জন্যই আপনারা শিক্ষাষ্টক কণ্ঠস্থ করবেন। এখন আমরা ভক্তিবিনোদ ঠাকুরের একটা গানে হরে কৃষ্ণ মহামন্ত্রের কৃষ্ণ নামের মহিমা বর্ণিত হয়েছে, সেটা আমরা আলোচনা করব। সেই গানটি হচ্ছে নাম মাহাত্ম্য। আমরা শরণাগতির প্রথম গানটি দিয়ে আমরা আমাদের এই সেমিনার শুরু করেছিলাম, মনে আছে? শরণাগতির প্রথম গানটি কি ছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরি। এটা এই যে ছটি শরণাগতির যে ছটি অঙ্গ সেটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম, আর শরণাগতির শেষ গানটি হচ্ছে কৃষ্ণ নাম ধরে কত। এই গানের শিরোনামাটা হচ্ছে নাম মাহাত্ম্য। তো এখানে শুধু এই প্রথম লাইনটি দেওয়া হয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে একটু আলোচনা করে তারপর আমরা এটা গাইব। এই গানটাও মুখস্থ করে রাখবেন, কেন এই গানের মধ্যে নামের প্রকৃত মহিমা, প্রকৃত তাৎপর্য, প্রকৃত বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কৃষ্ণ নাম ধরে কত বল। এই কৃষ্ণ নাম যে কত বল, তার কৃষ্ণ নামের এই যে কত শক্তি, সেটা আমরা জানি না। আমি বিচার, আমরা কল্পনাও করতে পারি না কৃষ্ণ নাম, না জানি কৃষ্ণ নামে কত বল। বিষয় বাসনা নালে, বিষয় বাসনা অনলে, অনল মানে আগুন, বিষয় বাসনা রূপ আগুনে মোর চিত্ত সদা জ্বলে। আমার চিত্ত সর্বদা জ্বলছিল, বিষয় বাসনা রূপ অনলে আমার হৃদয়, আমার চেতনা, আমার সমস্ত সত্তা দগ্ধ হচ্ছিল। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জ্বলে, সেটা বোঝা গেছে না? এখানে খুব ভালো লাগছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। হ্যাঁ, আমাদের কি এইটা আমাদের মনোভাব হবে? তাহলে আমাদের মনোভাব কি? এই যে বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জ্বলে, অথবা সংসার ও দাবা নললিহ লোকা। এই জগৎটা কি? সংসারের দাবা নল, সংসার রূপ দাবা নল, সংসার ও দাবা নললিহ লোকা। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জ্বলে, রবিতপ্ত মরুভূমি সম, সূর্যের কিরণে উত্তপ্ত যে মরুভূমি সেরকম। মরুভূমিতে কিরকম দুপুরবেলা কিরকম গরম পড়ে সেটা কারো জানা আছে? আচ্ছা, কে কে সাহারা মরুভূমিতে গেছে? আচ্ছা, কে কে রাজস্থানের থর মরুভূমিতে গেছে? ওকে, কিছুটা আইয়া, কে কে দুবাইয়ে গেছে? দুবাই অবশ্য ঠিক মরুভূমি নয়, কিন্তু দুবাইয়ের পাশেই গেলেই বোঝা যায় মরুভূমি কিরকম। রবিতপ্ত মরুভূমি সম, তখন কি হচ্ছে? কর্ণরন্ধ্র পথ দিয়া, রন্ধ্র মানে ছিদ্র, কানের এই ছিদ্র দিয়ে, কর্ণরন্ধ্র পথ, এই ছিদ্র পথ দিয়ে হৃদি মাঝে প্রবেশিয়া, আমার হৃদয়ে প্রবেশ করে আমার অবস্থাটা কিরকম ছিল? রবিতপ্ত মরুভূমির মতো আমি বিষয় বাসনা রূপ অনলে দগ্ধ হচ্ছিলাম। তখন আমার কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা সম অনুপম। কে সেই সুধা বর্ষণ করছে? কৃষ্ণ নাম। আমার হৃদয়, আমার কণ্ঠের মধ্যে দিয়ে, আমার কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করলো কে? গিয়ে সেখানে বৃষ্টি অমৃত বর্ষণ করতে লাগলো কে? হরিনাম। তারপরে হৃদয় হইতে বলে, কোথা থেকে উচ্চারিত হচ্ছে? হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে, জিহ্বা উচ্চারিত হচ্ছে না, হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, এখান থেকে এসে জিহ্বার আগে চলছে। শব্দরূপে নাচে অনুক্ষণ, তখন শব্দরূপে অনুক্ষণ মানে সর্বক্ষণ নাচে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয় সুধা অনুপম। হৃদয় হইতে প্রথমে কি হচ্ছে? শ্রবণ হচ্ছে, কানের মধ্যে দিয়ে শুনে, তারপরে কি হচ্ছে? হৃদয় হইতে বলে কীর্তন হচ্ছে। এই কৃষ্ণ নাম কীর্তন কিভাবে হচ্ছে? হৃদয় হইতে উঠছে জিহ্বার অগ্রে এসে শব্দরূপে নাচে অনুক্ষণ, এই কৃষ্ণ নাম যেন শব্দরূপে নাচছে, এই কৃষ্ণ নামকে শব্দরূপে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এটা সকলে জানা আছে তো, নাম কৃষ্ণ থেকে অভিন্ন, নাম নামই অভিন্ন। তাহলে নাম কি হচ্ছে? শব্দরূপে কৃষ্ণের প্রকাশ, শব্দরূপে নাচে অনুপন, কৃষ্ণ যেন নাচছে শব্দরূপে, কৃষ্ণ নাচছে। এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, শুধু হাত তুলে বললেই হবে না, এটা অনুভব করতে হবে, তোতা পাখির মতো উচ্চারণ করলে হবে না, এটাকে হৃদয়ে অনুভব করতে হবে। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে শব্দরূপে নাচে কণ্ঠে মোর ভঙ্গেশ্বর। নামটা যখন উঠছিল তখন কি হলো? কণ্ঠ স্বর ভঙ্গ হয়ে গেল, আমার কণ্ঠে স্বর ভঙ্গ হচ্ছে। কণ্ঠে মোর ভঙ্গেশ্বর অঙ্গ কাপে থর থর, এই নামের প্রভাবে কি হচ্ছে? আমার স্বর রুদ্ধ হয়ে যাচ্ছে। কণ্ঠে মোর ভঙ্গেশ্বর অঙ্গ কাপে থর থর, আমার শরীর থরথর করে কাঁপছে। স্থির হইতে না পারে চরণ, আমার পাটা অস্থির হতে পারছে না, স্থির থাকতে পারছে না। এগুলি হচ্ছে নামের প্রভাব, যাকে বলা হয় সাত্ত্বিক বিকাশ। নামের প্রভাবে যে আট রকমের সাত্ত্বিক বিকার, এই যে স্বরভঙ্গ একটা, কণ্ঠে মোর ভঙ্গেশ্বর কম্পন, অঙ্গ কাপে থরে থর এই যে কম্পন, এটা আরেকটা। স্থির হইতে আমার চরণ, স্থির হতে পা, অস্থির থাকতে পারছে না। চোখে ধারা অশ্রু ঝরে পড়ছে, চোখ থেকে জলধারা, জলের ধারা অশ্রু ধারা ঝরে পড়ছে, এগুলি নামের প্রভাব। শুদ্ধ নামের প্রভাবে এই অষ্ট সাত্ত্বিক আট প্রকার সাত্ত্বিক বিকার হচ্ছে। কণ্ঠে মোর ভঙ্গেশ্বর অঙ্গ কাপে থর থর, স্থির হইতে না পারে চরণ, চোখে ধারা দেহে ধর্ম, ধর্ম মানে ঘাম, শেদ, রোমাঞ্চ কম্পাশু শেদ, পুলকিত সব চর্ম, আমার শরীরে লোমগুলি রোমাঞ্চিত হয়ে উঠেছে। চোখে ধারা দেহে ধর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর। এবং কলেবর মানে, কলেবর শব্দটা মানে কে কে জানেন না হাত তুলুন, কে কে জানেন না, কলেবর মানে শরীর। বিবর্ণ হইল, বর্ণ মানে হচ্ছে রং, আর বিবর্ণ মানে রংটা হারিয়ে গেল, শরীরের রংটা হারিয়ে গেলে কি হয়? শরীরটা ফ্যাকাশে হয়ে চোখে ধারা দেহে ধর্ম, পুলকিত সব চর্ম, বিবর্ণ হইল কলেবর, মূর্ছিত হইল মন, আমার মনটা অচেতন হয়ে পড়ল, মূর্ছিত হল, যেন প্রলয়ের আগমন হল। প্রলয় মানে মৃত্যু, মৃত্যুর সময় কি আর মনটা কাজ করবে? মনটা তখন মূর্ছিত হইল, অচেতন হইল। ভাবে স্বর্গ দেহে জড়, আর ভাবে কৃষ্ণ প্রেমের প্রভাবে আমার সারা শরীর জড় জড় হয়ে যায়। করি এত উপদ্রব, এটা উপদ্রব নয়, আমার চরণ পাটা স্থির থাকতে পারছে না, মনটা মূর্ছিত হয়ে গেছে, শরীরটা কাঁপছে, শরীরের লোমগুলি রোমাঞ্চিত হয়েছে, শাড়িতে ঘাম বেরোচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, এগুলি সব করি এত উপদ্রব। চিত্তে বর্ষে সুধা দ্রব, এত উপদ্রব করে কি করছে? চিত্তে মানে হৃদয়ে সুধা বর্ষণ করছে। চিত্তে বর্ষে সুধা দ্রব, আর মোড়ে দাঁড়ে, মোড়ে দাঁড়ে, দাঁড়ে শব্দটির অর্থ কি? দাঁড়ে একে শব্দ জানো, এই শব্দটির অর্থ দাঁড়ে মানে ফেলে দাঁড়ে, আমাকে ফেলে দিচ্ছে প্রেমের সাগরে। এটা জলের সাগর নয়, প্রেমের সাগরে। মোড়ে দাঁড়ে প্রেমের সাগরে, কিছু না বুঝিতে দিল, আমি কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে, আমার আর কোন জ্ঞান নেই, আমার উপর আমার আর কোনো যেন কোনো যেন প্রভাব আর নেই, আমি যেন আমাকে নিয়ে আর কিছু, আমার উপরে আমার আর কোনো ইয়ে নেই, অধিকার নেই বা প্রভাব নেই। মোড়ে দাঁড়, মোড়ে তো বাতুল করিল, আমাকে বাতুল মানে আমাকে পাগল করে দিল, পাগলের যেমন কোন রকম বাহ্য জ্ঞান থাকে না আমারও সেই অবস্থা হল, আমার মোড়ে তো বাতুল করিল। মোর চিত্ত বৃত্ত সব হরে, আমার চিত্ত মানে আমার মন, আমার চেতনা, আমার বৃত্ত, আমার যা কিছু ধন সম্পদ ছিল সব চুরি করে দিচ্ছ, মোর চিত্ত বৃত্ত, দেখো নাম কি করলো আমার, সর্বনাশ করলো, তাই না, সর্বনাশ, সব নাশ করে দিল, সর্বনাশ করে দিল, মোর চিত্ত বৃত্ত সব হরে, লইল আশ্রয় যার হেন ব্যবহার তার। দেখো আমি যার আশ্রয় নিলাম তার কি ব্যবহার, আমি কত ভরসা করে আমাকে রক্ষা করবে, আমাকে হ্যাঁ সব দেখবে, আমার সবকিছু দেবে, এই বলে করে আমি তার কাছে গেলাম, আর সে কি করলো, আমার সব কিছু চুরি করে নিয়ে চলে গেল। লইল আশ্রয় যার হেন ব্যবহার তার, বর্ণিতা বর্ণিতারা পারি এসব, এগুলো এই সমস্ত কিছু আমি বর্ণনা করতে পারছি না, পারি না। তারপরে তিনি বলছেন কৃষ্ণ নাম ইচ্ছাময়, কৃষ্ণ যেমন ইচ্ছাময়, কৃষ্ণের উপরে কি আমরা আমাদের আদেশ নির্দেশ জারি করতে পারি, আমরা কি কৃষ্ণের উপরে অধিকার স্থাপন করতে পারি না, কৃষ্ণ নাম ইচ্ছাময়, যাহে যাহে সুখী হয়, যাতে তার সে সুখী হয়, হেন সেই মন সুখের সম্বল, কৃষ্ণ ইচ্ছাময়, কৃষ্ণ নামও ইচ্ছাময়, তার যত সুখ হয় সেটাই হোক, এইটাই বলছেন ভক্তি, সেটাই আমার সুখের সম্বল, কৃষ্ণের সুখেই আমার সুখ, আমার সর্বনাশ হোক কিন্তু কৃষ্ণের যদি সুখ হয় সেটাই ভালো, সেটাই আমার সুখের সম্বল। প্রেমের কলিকা নাম, এই কৃষ্ণ নাম হচ্ছে কৃষ্ণ প্রেমের কলিকা, কলিকা মানে, কলিকা মানে পুরী, কলি পুরু, প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম, সমস্ত রসের কতগুলো রস আছে কার কার মনে আছে, কটা রস, পাঁচটা, আচ্ছা আমি পাঁচটা বলেছি, আরো সাতটা আছে, হ্যাঁ সেই সাতটা রস, এই পাঁচটা হচ্ছে মুখ্য রস, হ্যাঁ শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, আর এছাড়া আরো সাতটা গৌণ রস আছে, গৌণ মানে সেকেন্ডারি, গৌণ রসগুলি হচ্ছে হাস্য, মানে যেই রসের প্রভাবে হাসি পায়, কৌতুক মজা হাস্যরস, অদ্ভুত যে রসের প্রভাবে আশ্চর্য বোধ, বীর যে রসের প্রভাবে বীরত্বের প্রকাশ, হাস্য অদ্ভুত বীর রৌদ্র, যে রসের প্রভাবে রাগ হয় ক্রোধ হয় রৌদ্র, হাস্য অদ্ভুত বীর রৌদ্র বিভৎস, যে রসের প্রভাবে তা বিভৎস, ভয়ানক ভয়ের সঞ্চার আর করুণ, করুণ বা দুঃখের প্রকাশ, এই সাতটা হচ্ছে গৌণ রস। এই সমস্ত রসের আশ্রয় হচ্ছে এই নাম, নামের কলিকা, প্রেমের কলিকা নাম, অদ্ভুত রসের ধাম। সেই প্রেমের কলি হচ্ছে এই নাম, আর সেই নাম হচ্ছে সমস্ত রসের আশ্রয়, অদ্ভুত রসের ধাম। হেন বল করয় প্রকাশ, এই নাম এরকম বল, এরকম শক্তি প্রকাশ করছে। ঈষৎ বিকশি পুনঃ, পলিটা কি হয়, কুড়িটা থাকে, তারপর আস্তে আস্তে কুড়িটা বিকশিত হয়। তো কুড়িটা যখন প্রথম একটুখানি বিকশিত হয়, ঈষৎ বিকশি পুনঃ, এগুলো সব ফুল পুরো ফুলে গেছে কলিটা, এই ফুলগুলো, তাই না? কিন্তু এর আগে ফোলার আগে কি ছিল, একটুখানি খুলেছিল। তো এই যে প্রেমরূপ, এই নামরূপ যে প্রেমের কলিকা, সেটা ঈষৎ বিকশি পুনঃ দেখায় নিজ রূপগুণ, একটুখানি প্রস্ফুটিত হয়ে তার কৃষ্ণের রূপ এবং গুণ প্রকাশ করেছে। হ্যাঁ, নামটা যখন, নামের প্রভাবে কি হচ্ছে, কৃষ্ণের রূপ এবং কৃষ্ণের গুণ প্রকাশিত হয়েছিল, দেখায় নিজের রূপগুণ। আর চিত্ত হরি লয় কৃষ্ণ পদ, আমার চিত্তকে, আমার মনকে, আমার চেতনাকে হরণ করে কোথায় নিয়ে গেল, কৃষ্ণের কাছে নিয়ে গেল। এখন মনটা কোথায় আছে, এখন রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটি বিষয়ের দিকে রয়েছে, তাই না? আর সেটা কি করলো নাম, তখন এই মনটাকে চুরি করে নিয়ে চলে গেল কৃষ্ণের কাছে। ঈষৎ বিকশি পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ। পূর্ণ বিকশিত হইয়া, আর এই নামরূপ কলিটি যখন পূর্ণ বিকশিত হল, তখন কি হল, ব্রজে মনে যায় নেই, পূর্ণ বিকশিত হয়ে সেই নাম আমাকে ব্রজে নিয়ে চলে গেল। পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মনে যায় রইয়া, দেখায় মোরে স্বরূপ বিলাস, শ্রীকৃষ্ণের স্বরূপ বিলাস আমাকে দেখাইল। মোরে সিদ্ধ দেহ দিয়া কৃষ্ণ পাশে রাখি দিয়া, আমার যে সিদ্ধ দেহ, আমার যে চিন্ময় দেহ, সেই দেহটি আমাকে দান করে আমাকে কৃষ্ণের কাছে রেখেছিল রাখ। আর এই দেহের করে সর্বনাশ, দেহের উপর আসক্তি আছে, তাহলে খবরদার কৃষ্ণ নাম করো না। দেহের প্রতি যদি আসক্তি রাখতে চাও, তাহলে কৃষ্ণ নাম করো না, কেন, তাহলে কৃষ্ণ নামের প্রভাবে এই দেহের সর্বনাশ পেয়ে যাবে। এ দেহের করে সর্বনাশ, কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি, নিত্য মুক্ত শুদ্ধ রসবন। কৃষ্ণ নাম আপনারা আগে শুনেছেন, নাম ও চিন্তামণি কৃষ্ণ। চিন্তামণি কি, চিন্তামণির প্রভাবে কি হয়, চিন্তামণির প্রভাবে, চিন্তামণি জড়জগতে যে চিন্তামণি, তার প্রভাবে সবকিছু সোনা হয়ে যায়। আর ওই চিন্ময় চিন্তামণির প্রভাবে সবকিছু চিন্ময় হয়ে যায়। কৃষ্ণ নাম চিন্তামণি অখিল রসের খনি, সমস্ত রসের আশ্রয়, সমস্ত রসের খনি, সমস্ত রসগুলি যেমন খনি থেকে সোনা বেরোয়, কৃষ্ণ নাম থেকে সমস্ত রসগুলি প্রকাশিত হচ্ছে। নিত্য মুক্ত শুদ্ধ রসন, নামের বালাই যত সব লয়ে হই হত, তবে মোর সুখের নামের বালাই নিয়ে, বালাই মানে আশ্রয়, নামের আশ্রয় নিয়ে আমি সব লোয়ে হই হতো, আমি না সব কিছু নিয়ে নামের শরণাগত হয়েছি, তখনই কেবল আমার প্রকৃত সুখে উদয় হয়েছে। বুঝে গেল কেমন লাগলো এই কবিতাটি? এটি কার রচনা, কোথায় লিখেছেন তিনি? ভেরি গুড, শরণাগত। আর এটা তাহলে তোমরা এই বইটা পেয়েছ, এই বইয়ের গানগুলি, বিশেষ করে এই গানটি তোমরা মুখস্থ করো, কেন তার মধ্যে মহাপ্রভুর প্রকৃত তত্ত্ব আমরা জানতে পারছি। কয়েকটা গান আমি গাইতে পারিনি, যেমন এটা খুব সুন্দর গান এবং খুব তত্ত্ব খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তুমি সর্বে কৃষ্ণকে ব্রজেন্দ্র কুমার, তিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বর, তিনি সমস্ত অবতারের অবতারই, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মত ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মত বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মত শিব করেন সংহার, তব ইচ্ছা মত মায়া সৃজে পালন। এই গানটা আমরা গাইতে পারিনি, সময় হল না, তো এটা আপনারা পড়ে নেবেন ভালো করে এবং বুঝে নেবেন, কোনো জানতে বুঝতে অসুবিধা হলে আপনারা ভক্তদের কাছে এসে সেটা জেনে নিতে পারবেন মন্দিরে। তাহলে কৃষ্ণ নাম ধরে কত বল, এটা এটার গুরুত্ব বোঝে গেল, নামের মাহাত্ম বোঝে গেল, এই নামটা কি, নামের মাধ্যমে কি লাভ হবে। কৃষ্ণ নাম ধরে কত বল, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনায় মোর চিত্ত সদা জ্বলে, রহিত মোর ভূমি তব, প্রবেশ
Thank you.
মোরে দ্বারে ফেলে দে আদরে, কিছু না বুঝিতে দিল মোরে তো বাঁচল, মোর চিত্তে মোরে তো বাঁচল কইল, মোর চিত্তে
Yeah.
শিশুর দেখায়নি যদু চিত্ত হরি কৃষ্ণ শীত হইয়া রোজে মোরে যায় দেখায় মোরে কর
Thank you.
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ। তাহলে এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার যে চরম পরিণতি, মহাপ্রভুর শিক্ষার চরম পরিণতি কি? হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম কল নাস্তে বা নাস্তে বা নাস্তে বা প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বল ইথে বিধি না গিয়া। মহাপ্রভু কি বললেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে জড়জাগতিক সমস্ত বা কামনা বাসনা বর্জন করে ঐতান্তিক ভাবে এই নাম জপ করছো তো সকলে জপ? ষোলমালা কে কে করছো? বাবা খুব ভালো লক্ষণ, আমি তো এত হাত উঠেছি আমি দেখে তো বুঝতে পারছি না। ষোলমালা কে কে পড়ছ না? আচ্ছা ভালো নয়, ভালো ষোলমালা যা কম করে জপ করার চেষ্টা করো। প্রভুপাদ এই নির্দেশ দিয়ে গেছে কম করে ষোলমালা কর। এই ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। সর্বসিদ্ধি। এই ভক্তি হচ্ছে চরম প্রাপ্তি, এছাড়া সব কিছু ভক্তির অনেক অনেক নিচে, মুক্তিও ভক্তির অনেক নিচে, অথবা মুক্তির অনেক উপরে ভক্তি, কর্মযোগ, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ, এই যত সমস্ত সিদ্ধি এই ভক্তির অন্তর্গত। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলইতে বিধি নহিয়া, সর্বক্ষণ এই নাম বলো, উচ্চৈঃস্বরে কীর্তন করো, তাহলে আর কোন বিধি নিষেধের বাধ্যবাধকতা থাকবে না। সর্বক্ষণ বলইতে বিধি নহিয়া, এইটি মহাপ্রভুর দান, মহাপদান্ন দান। এখন আমরা প্রশ্ন উত্তরের ইয়ে দেখব, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, তো যে প্রশ্নগুলো আমরা প্রায় উত্তর দিয়ে দিয়েছি সেগুলো আমি আর ইয়ে করব না। আচ্ছা, এখানে শ্রীমন্ত ঘোড়াই এখানে নেই, ঠিক আছে, তাহলে আর উত্তর দেব না। গুরু মহারাজ অধ্যাপে মৃত্যুঞ্জয় কৃষ্ণ দাস, গুরু মহারাজ অদম দাসের কোটি কোটি প্রণাম নেবেন। আমার প্রশ্ন হল, আমরা গ্রামে থাকি, আমাকে কৃষিকাজে গোপালন করতে হয়, কিন্তু কৃষিকাজে যে কোনো ফসল তৈরি করতে ঔষধ দিতে হয়, ফলে বহু জীব মারা যায়, কিন্তু এতে মনে হচ্ছে বহু পাপ হচ্ছে, কিন্তু ফসল রক্ষা করার জন্য ওই বিষ প্রয়োগ করতে হয়, এ সম্বন্ধে কি করা আমার উচিত তা যদি বলে নেন তাহলে ভালো হয়। আচ্ছা, ভালো প্রশ্ন করেছে মৃত্যুঞ্জয় কৃষ্ণ দাস। ঠিক আছে, এই যে সার দিয়ে, ওষুধ দিয়ে, বীজ দিয়ে যে চাষ হয়, এটা ভালো নয়। প্রকৃত চাষ কিভাবে হবে তাকে এখন বলা হচ্ছে অর্গ্যানিক ফার্মিং, জৈব ক্রিয়াতে যে চাষ হবে, যে বিষ দিয়ে মারার দরকার নেই, তুমি যদি জৈব সার ভাবে ইয়ে করো, গরুর লাশ সার, গরুর গোবরের সার দিয়ে বা পাতা পচা সার দিয়ে যদি করো, এবং কতগুলো গাছের রস ছিটিয়ে দিলে কীট পতঙ্গ আসে না, আর এইরকম ভাবে চাষ করার যে পদ্ধতি সেটা বিদেশে এখন প্রচন্ডভাবে প্রচলিত হচ্ছে, এখানেও তা হচ্ছে, এবং সেই যে অর্গ্যানিক ফার্মিং এর যে প্রোডাক্ট, যে ফসল, সেটার দামও অনেক বেশি পাওয়া যায়, সুতরাং ক্ষতি হবে ওইভাবে যদি। তোমার কত জমি আছে, কতটা জমি আছে তোমার? হ্যাঁ, ও, 6 বিঘা জমিতে কত অসুবিধা হবে। তো যাই হোক, দেখো তোমার আশেপাশে যারা আছে তাদের নিয়ে যদি ওইভাবে করতে পারো, হ্যাঁ, করার চেষ্টা কর। অমল শ্যাম দাস, এখানে প্রশ্ন হচ্ছে কলিযুগের মহামন্ত্র হল হরে কৃষ্ণ, মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, অন্যান্য যুগের মহামন্ত্র যদি থাকে তাহলে দয়া করে বললে উপকৃত হবে। মহামন্ত্র মহামন্ত্র সেটা এই যুগে আর ওই যুগের কথা নয়, মহামন্ত্র এই যুগের বিষয় নয়, এই জগতের বিষয় নয়, মহামন্ত্র চির জগতের বস্তু। মন্ত্র আর মহামন্ত্রের পার্থক্য হচ্ছে, মন্ত্র হচ্ছে গায়ত্রী, গায়ত্রীর তিনটি অঙ্গ আছে, সেই তিনটি অঙ্গ হচ্ছে বীজ, নাম এবং ন্যাস। যেমন ব্রহ্ম গায়ত্রীর বীজ হচ্ছে ওম, সেরকম কৃষ্ণ গায়ত্রীর বীজ হচ্ছে ক্লিং, এইগুলি হচ্ছে বীজ। তারপরে নাম, যার উদ্দেশ্যে এই মন্ত্র জপ হচ্ছে তার নাম, কৃষ্ণ মন্ত্র কৃষ্ণ নাম, গুরু মন্ত্র গুরুর নাম, এই নাম থাকে। তারপরে ন্যাস, কিভাবে এই মন্ত্রে ধ্যান করতে হয় তার বর্ণনা, এইটা নিয়ে হচ্ছে মন্ত্র বা গায়ত্রী। মহামন্ত্রের লক্ষণ হচ্ছে ওতে না বীজ নেই, ন্যাস নেই, কেবল নাম নাম আর নাম। যেমন আমরা দেখতে পাচ্ছি মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এতে ওম ইত্যাদি কিছু নেই। আবার ধীমহি ইত্যাদিও ন্যাস নেই, সেটাই হচ্ছে মহামন্ত্রের বৈশিষ্ট্য। সেই জন্য পঞ্চতত্ত্ব মন্ত্র মহামন্ত্র, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হুসেন শাহ যে স্তম্ভটি নির্মাণ করেছিলেন তা কোথায় আছে? সেটা মালদাতে আছে। প্রশ্ন করছে, নাম নেই তবু আমি ইয়ে করছি, জড়জাগতিক কর্মের ফল ও ভগবত সেবার ফলে পার্থক্য কি? জড়জাগতিক কর্মের ফলে এই জগতে সুখ দুঃখ ভোগ হয়, আর ভগবত সেবার ফলে ভগবানের কাছে ফিরে যাবে। যদি এই জগতে থাকতে চান তাহলে ওই কর্ম অনুষ্ঠান করুন, সৎকর্মের ফলে পুণ্যকর্মের ফলে সুখ ভোগ হবে, পাপ কর্মের ফলে দুঃখ ভোগ হবে। আর ভগবানের সেবা যদি করেন তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথটা প্রশস্ত হবে। শিবানী দাস বেহালা নেই, আপনি শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে প্রথম গিয়ে যান, জগন্নাথ দেবের মূর্তি দর্শন করে কাঁদতে লাগলেন এবং সংজ্ঞা হারালেন, ভগবান জগন্নাথ ভগবান তবুও কেন তিনি মূর্ছে গেলেন? তিনি ভগবান কিন্তু এখানে ভক্ত রূপে তিনি লীলা করছেন, তিনি ভগবান কিন্তু রাধারানীর ভাব নিয়ে রাধারানীর মতো তিনি ভক্তির অনুশীলন করছেন, তাই জন্য তিনি ওই ভক্তভাবে ভক্তি ভক্ত রূপে তিনি ভগবানকে দেখছেন, ভগবান রূপে ভগবানকে দেখছেন। আচ্ছা, স্বপন মাখাল, শ্রীমন মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর মধ্যে কে বেশি দয়ালু? নিত্যানন্দ প্রভু বেশি দয়ালু, কেননা মহাপ্রভু তিনি তার মধ্যে ভগবত্তা তবুও প্রকাশ পাচ্ছে, কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভু ভক্ত রূপে এসেছে আর নিত্যানন্দ প্রভু তার ভক্ত রূপে এসেছে, তাই তিনি আরো বেশি দয়ালু। গঙ্গার যমুনার জল গঙ্গার জল অপেক্ষা শতগুণ পবিত্র কেন? শতগুণ পবিত্র কেন জানি না, তবে এই সম্বন্ধে যখন প্রশ্ন উঠেছিল তখন জীব গোস্বামীকে এই প্রশ্ন করা হয়েছিল, সে গঙ্গার মাহাত্ম্য বেশি না যমুনার মাহাত্ম্য বেশি? তো সেই সম্পর্কে তিনি যমুনার মাহাত্ম্য বেশি বলেছিলেন, তার কারণ যমুনায় শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, যমুনার তে কৃষ্ণের জলকেলি করেছিলেন, যমুনা কৃষ্ণের ভক্ত। সেই সূত্রে যোগমায়া দেবী দাসী হচ্ছে। এই সেমিনার আমার খুব ভালো লেগেছে, আগামী বর্ষের সেমিনার যেন আপনার প্রবচন শুনতে পাই। আপনার কাছে আমার দুটি প্রশ্ন আছে, বিবাহিতা মেয়েরা কি তর্পণ করতে পারে? হ্যাঁ করতে পারে। বিবাহিতা মেয়েরা কি গয়ায় গিয়ে পিণ্ডদান করতে পারে? না সেটা করতে পারে না। গয়ায় পিণ্ডদান পুত্রেরা করে। মেয়েরা সাধারণত পিতার গোত্র প্রাপ্ত হয় না, মেয়েদের গোত্র হচ্ছে পতির গোত্র। পিতার পিতা হচ্ছে মেয়ের কাস্টোডিয়ান মানে অভিভাবক, অন্যের সম্পত্তি সামলাচ্ছে, সম্পত্তিটা কার? মেয়েরা হচ্ছে পতির সম্পত্তি, পিতা তাই সেই সম্পত্তিটা আগলে রাখছে ওদের হয়ে, তারপরে উপযুক্ত সময়ে কন্যাকে তিনি দান করছেন তার প্রকৃত মালিকের কাছে। তাই সেই জন্য মেয়েদের গোত্রটা পিতার গোত্র হয় না, পতির গোত্র হয়। তাই জন্য মেয়েদের পিতার শ্রাদ্ধ করার ইয়ে নেই, প্রথা নেই। ঠিক আছে, এই প্রশ্নটা উল্লেখ করছি। উদার কৃষ্ণ দাস মুকুন্দপুর, জীবন শুরু হয় পুরুষের শুক্রের সাথে, আত্মার নারী শরীরে প্রবেশ, যা কিনা পূর্ব নির্ধারিত থাকে। তাহলে টেস্ট টিউব বেবিতে কিভাবে আত্মা চিৎকণা ঢুকে এবং সন্তান সম্ভব হয়? এটাও পূর্ব নির্ধারিত। টেস্ট টিউবে বেবিতে টেস্ট টিউবে কি দেওয়া হচ্ছে? ওই শুক্র টেস্ট টিউবে নিয়ে ওই শুক্রটা মাতৃ গর্ভে প্রবেশ করানো, শুক্রটা ওরা টেস্ট টিউবে বানাচ্ছে না, আত্মাটাকে ওরা টেস্ট টিউবে আনছে। আত্মা রয়েছে শুক্রের সঙ্গে, বীর্যের সঙ্গে, সেই বীর্যের আধান হচ্ছে গর্ভে, সেটাই হচ্ছে টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব এমন নয় যে কতগুলো কেমিক্যাল নিয়ে টেস্ট টিউব লেগিয়ে তারপরে সেটা গর্ভে আঘাত হচ্ছে। কোমা অবস্থায় মৃত্যু হলে জীবের শেষ ইচ্ছাটা কি হয়? সেটা কি বিফোর কোমাকালীন চিন্তাধারা? মৃত্যুর আগে সবাই এই কোমায়তেই থাকে, সবারই কোমা। কোমা মানে শারীরিক ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে কিন্তু মানসিক ক্রিয়া বন্ধ হয়নি। অতএব ওই দেহত্যাগের পরে মনে যে চিন্তা হবে সেই অনুসারে সে পরবর্তী জীবনটা। মহাকাল জানে কি সত্যলোক ভেদ করতে পারে? না। মহাকাল জানে কি কোনোদিন সত্যলোক ভেদ করতে পারে? মহাকাশ জানে বড় জোর কিছু দূর যেতে পারে, তার বেশি না। মহাকাশ জানে কারণ সমুদ্র ইত্যাদি কটায় মহাকাশ জানে, ওরা যে কতদূর গেছে সেটা এখন কে বলতে পারে। আমেরিকাতে কিছুদিন আগে একটা গণনা হয়েছিল, তাতে দেখা গেছে, সেটাও প্রায় বেশ কিছুদিন আগের ব্যাপার, তাতে দেখা গেছে যে 30% শতকরা 30%-এর অধিক লোক আমেরিকাতে বিশ্বাস করে না যে তারা চাঁদে গিয়েছিল। চাঁদে গিয়ে কি আনলো তারা? কতগুলো পাথর নিয়ে এসেছে, সেই পাথরগুলো তো এখানেও পাওয়া যায়, তাহলে এখান থেকে নিয়ে গিয়ে বলতে চাঁদ থেকে নিয়ে এসেছে। যদি কিছু সোনা দানা নিয়ে আসতো তাহলে অত Thank you. অনেকগুলি প্রশ্ন উত্তর দিচ্ছেন এখানে, এই প্রশ্নগুলি এত বড় ভাবে এখানে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করিনি, যে বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করিনি সেই বিষয়ের প্রশ্নগুলো আমি এড়িয়ে যাচ্ছি, কেননা সময় কম আজকে আমাদের। দেবশ্রী নাথ, আমার প্রথম প্রশ্ন, মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন এত দূর থেকে কেন দর্শন করতেন? তিনি কি রাধাভাবে জগন্নাথকে দর্শন করতেন, তবে তিনি জগন্নাথ দেবের আরো সামনে গিয়ে কেন দর্শন করতেন না? তিনি যদি ভক্তরূপে দর্শন করতেন তবু ইচ্ছা হবে প্রভুর আরো সামনে দাঁড়িয়ে দর্শন করার, যদি কারণটি বলেন। মহাপ্রভু জগন্নাথের খুব কাছে যেতেন না কেন? তাহলে তিনি তার বিকারের ফলে, তার প্রেমোন্মাদনার ফলে যদি কোন রকম আচরণ করেন, যাতে জগন্নাথের যে পূজার বিধি আছে, যে বৈধ ভক্তিতে জগন্নাথের পূজা হচ্ছে, তার যদি ব্যাঘাত হয়, সেই জন্য মহাপ্রভু দূর থেকে নিজেকে সংবরণ রাখার জন্য তিনি দূর থেকে এইভাবে ইয়ে করতেন, যে দূর থেকে দর্শন করতেন, কিন্তু কি হতো, ভাবের আগে বেগে তার চোখ দিয়ে পিচকিরির মতো অশ্রু ধারা ঝরে পড়ত। হ্যাঁ, তিনি রাধারানীর ভাব নিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতেন। সেই জগন্নাথকে 100 বছর পরে রাধারানী কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণকে যে দর্শন করলেন, সেইভাবে তিনি দর্শন করতেন। আর সেই কৃষ্ণ ব্রজবাসীদের প্রতি এতদিন এই দীর্ঘ বিরহের পরে, বিচ্ছেদের পরে তার যে দর্শন, তিনিও সেখানে ভাবের আবেগে আপ্লুত হয়ে সেই ব্রজবাসীদের, বিশেষ করে রাধারানীকে আলিঙ্গন করার জন্য উন্মুখ হয়ে উঠেছেন। সেটি হচ্ছে জগন্নাথ, সেইভাবেই রাধারানী তাকে দর্শন করতেন। মহাপ্রভু অঙ্গুলির যে চিহ্ন জগন্নাথের মন্দিরে বিদ্যমান, তা কি মহাপ্রভুর হস্তচিহ্ন? তিনি কি রোজই একরকম ভাবে হাত রাখতেন? হ্যাঁ, এই যে গরু স্তম্ভে ওইখানে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করতেন, তার একটা হাত ওইখানে থাকত, তারই চিহ্ন এখনো গরু স্তম্ভে। আচ্ছা, যদিও এই প্রশ্নটা আমাদের আলোচনার বিষয় নয় এখন, তবু আমি ই করছি। সুনীল কুমার নস্কর, সংবাদপত্রে একটি সংবাদ পরিবেশন হয়েছে যে 21 ডিসেম্বর 2012 তারিখ পৃথিবী ধ্বংস হবে। এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? খবরের কাগজে খবরগুলি হচ্ছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা। তবে আমার বক্তব্য হচ্ছে আর কতদিন বাকি আছে? মোটে 5 দিন বাকি আছে। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন আর তার জীবনে 7 দিন বাকি আছে, তখন তিনি কি করলেন? তো পরীক্ষিত মহারাজের পদাঙ্ক অনুসরণ করে তৈরি হয়ে থাকে। একুশে ডিসেম্বর নয়, মৃত্যু যে কোনো সময় আসবে। কোন নিশ্চয়তা আছে যে কালকে হবে না? কোন নিশ্চয়তা আছে 1 ঘন্টা পরে হবে না? মৃত্যু সম্বন্ধে মৃত্যু সম্পূর্ণ অনিশ্চিত আমাদের কাছে, তাই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কখন যে আসবে তা আমরা জানি না, তবে যখনই আসুক না কেন আমরা যেন প্রস্তুত থাকি। হ্যাঁ, আমি প্রস্তুত, এখানে এই জগৎ ছেড়ে, এই শরীর ছেড়ে আমি চলে যেতে প্রস্তুত, সব কিছু পেছনে রেখে আমি এগিয়ে যেতে প্রস্তুত। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। ভগবানের চরণ আশ্রয় করেছি আর ভয় কি? উজ্জ্বল কুমার দাস, সদ্য গুরু মহারাজজি আপনার চরণে কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন হলো এই যে রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, এই 4টি যোগের মাধ্যমে যে কোনো একটির মধ্যে দিয়ে কি মুক্তি লাভ করা যায়? না, সবকটির মাধ্যমে মুক্তি লাভ করা যায়, বিশেষ করে কর্মযোগের মাধ্যমে মুক্তি হয় না। কর্মযোগের ফলে চরমে ভক্তি লাভ হতে পারে, তেমনি জ্ঞানের বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, মানে জ্ঞানের যোগের মাধ্যমে তারা চরমে গিয়ে ভক্তিতে আসছে। ঠিক তেমনি রাজযোগ বা অষ্টাঙ্গ যোগে ফলে যখন যোগ সিদ্ধি হচ্ছে, পরমাত্মাকে দর্শন করছে, তখন পরমাত্মার চরমে আত্মসমর্পণ হচ্ছে, তখন থেকে ভক্তির শুরু হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি যে প্রকৃত মুক্তি ভক্তির মাধ্যমে হয়। তারক হরিদাস রূপ সনাতন গোস্বামী হুসেন শাহের মন্ত্রী ছিলেন। মহাপ্রভুর সঙ্গে যখন তারা দর্শন করতে যান, তখন অনুপমের পুত্র শ্রীজিৎকে সঙ্গে করে নিয়ে যান। শ্রীজিৎ তখন কোথায় ছিলেন? তা তো তাকে সঙ্গে করে নিয়ে গেছেন, তাহলে কোথায় ছিলেন আর প্রশ্ন কি? মহাপ্রভুর সঙ্গে যখন দেখা করতে যান, তাকে সঙ্গে করে নিয়ে গেছেন, তাহলে কোথায় ছিলেন? আপনি বলুন কোথায় ছিলেন? তাদের সঙ্গেই ছিল, এবং মহাপ্রভু কৃপা করে তার মাথায় পা রেখেছিলেন। এইভাবে তিনি জীব গোস্বামীকে তার ভবিষ্যৎ আচার্য রূপে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। অবতার সার ভজনটি কোন মহাজনের রচিত? এই অবতার সারটিকে যে কার লেখা সেটা জানা যায়নি, অজ্ঞাত। 6 বার মন কথাটি ব্র্যাকেটে উল্লেখ কেন? মন কথাটি ইয়ে হয়েছে যে মনকে তিনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু এই মনটাকে গানের সময় উচ্চারণ করতে হবে, তাই ব্র্যাকেটে আছে। সনাতন গোস্বামী যে মুদির কাছে 10,000 সম্বন্ধে বসে গেছেন, সেই মুদির নাম কি আমি জানি না। তার কোনো উল্লেখ আমি কোথাও পাইনি। মমতাময়ী দাসী হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনাকে আমরা এই তিন দিনের জন্য পেয়ে ধন্যাতি ধন্য হলাম। আপনি আমাদের অনেক আনন্দ দিয়ে গেলেন, আপনার গান আপনার বাণী আমাদের জীবনকে ধন্য করলেন, আমরা আবার আপনার আশার প্রতীক্ষায় রইলাম। গুরু মহারাজ, একজনকে আমি জানি যিনি ভক্ত হইতে চাইছেন, কিন্তু ওনাদের কুলদেবতা হচ্ছেন মা অন্নপূর্ণা, সেজন্য মায়ের সেবাটাই করতেই হয়। তাহলে সে কি ভাবে এই কৃষ্ণ ভবন অমৃত সঙ্গে আসবে? ভালো প্রশ্ন। তিনি কি করতে পারেন, যেহেতু তার অন্নপূর্ণার পূজা রয়েছে, তিনি কৃষ্ণের পূজা করে কৃষ্ণকে ভোগ দিয়ে সেই প্রসাদ তিনি অন্নপূর্ণাকে দিতে পারেন। এইভাবে অন্নপূর্ণার পূজা হয়। এই কালী মন্দিরে কি হয় জানো? কালী মন্দিরে শালগ্রাম আছে মন্দিরে, এই শালগ্রামকে ভোগ নিবেদন করে তারপরে কালীকে পূজা করতে হয়। কালী নিজে বৈষ্ণবী কখনো নিজে প্রসাদ নিজে ভোগ নেবে? বৈষ্ণবী সবসময় কৃষ্ণ প্রসাদ নেবে। এটা বুঝিয়েছি ওকে। পরমা রাধিকা দেবী দাসী, চৈতন্য মহাপ্রভুর লীলা আমার মন আনন্দ পাইয়াছে। আর অনেকদিন রাস হলে আর আমার একটি প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করবার অধিকারী হই নাই, ভুল হইলে ক্ষমা করিয়া দিবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বিলাস পর তিনি কোথায় আছেন? চৈতন্য প্রশ্নটি হচ্ছে, শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা অপ্রকট করার পর তিনি কোথায়? তিনি গোলক নবদ্বীপে আছেন। হ্যাঁ, গোলক বলে গোলক বৃন্দাবন আছে, গোলক বৃন্দাবনের পাশে গোলক নবদ্বীপ আছে, গোলকের এই দুটি প্রকোষ্ঠ। কৃষ্ণ তার লীলা বিলাস করে তিনি বৃন্দাবনে চলে গেছেন গোলকে, আর চৈতন্য মহাপ্রভু গোলক নবদ্বীপ চলে গেছেন। সঞ্জীব দত্ত, কোন মানুষ মৃত্যুর সময় ভগবান নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে তার গতি বা গন্তব্যস্থল কোথায় হবে? অন্তিমকালে যদি নৃসিংহদেবকে স্মরণ করে তিনি দেহত্যাগ করেন, তাহলে তিনি নৃসিংহদেবের লোকে যাবেন। বৈকুণ্ঠে নৃসিংহদেবের লোক রয়েছে, তার নিজের বৈকুণ্ঠ রয়েছে, সেখানে যাবেন। শম্পা সরখেল, আমার প্রশ্ন হল, স্বয়ং মহাপ্রভু শেষ 18 বছর জগন্নাথ ধামে কাটিয়েছিলেন, তিনি কি অন্তর্ধান হয়ে গিয়েছেন? কিভাবে মহাপ্রভু লীলা শেষ করেছিলেন তা নিয়ে নানা জনের নানা কাহিনী, কোনটা মিথ্যা আমরা জানি না। আমি আপনার মুখে মহাপ্রভু এই তিরোভাব যাত্রার পূর্ণ বিশ্লেষণ করলে বাধিত হব। মহাপ্রভুর লীলা সংবরণের তিনটি ইয়ে জানা যায়, তিনটি প্রামাণিক। একটা হচ্ছে মহাপ্রভু তোতা গোপীনাথে তিনি লীন হয়েছিলেন, আরেকটি তিনি জগন্নাথের লীন হয়েছিলেন, আরেকটি হচ্ছে তিনি নীলাচল সমুদ্রে তিনি লীন হয়ে গিয়েছিলেন। এই তিন প্রভুপাদ বলেছেন যে এই তিনটি প্রামাণিক। তিন ভাবে বিভিন্ন ভক্তের কাছে ভগবান এইভাবে তার তার লীলা সংবরণ করেছিল, লীলা প্রকট করেছিল। এই তিনটি প্রভুপাদ বলে গেছেন, এই তিনটি প্রামাণিক, তিনটি অর্থ। আচ্ছা, রঞ্জন দাস, রঞ্জন দাস কোথায় আছে? প্রশ্ন করে চলে গেছেন, যাই হোক তবু প্রশ্নটা যেহেতু উপযুক্ত তাই আমি এটা ইয়ে করছি। প্রয়াগে রূপ গোস্বামীর সঙ্গে মহাপ্রভু সাক্ষাতে যে 4 লক্ষ মানুষের কথা বলা হয়েছে, প্রথম কথা 4 লক্ষ মানুষের কথা নয়, 4 লক্ষ বিভিন্ন প্রকার জনি, 4 লক্ষ বিভিন্ন প্রকারের মানুষ, 4 লক্ষ মানুষের, মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের মধ্যে কোটি কোটি কর্মীর মধ্যে একজন জ্ঞানী, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত পুরুষ, কোটি কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। গীতাতেও সে কথা বলা হচ্ছে, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতঃ। তো আপনি প্রশ্ন করেছেন এরকম কৃষ্ণ ভক্তের লক্ষণ কি, এই কৃষ্ণ ভক্তের লক্ষণ হচ্ছে কশ্চিৎ মাং ব্যক্তি তত্ত্বতঃ, ভগবানকে তত্ত্বগতভাবে জেনে তিনি ভগবানের চরণে সর্বান্তকরণে আত্মসমর্পিত, সেইটি হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ। তিনি নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন, তিনি নিরন্তর ভগবানের বাণী প্রচারে যুক্ত থাকেন, সেইটি হচ্ছে নিরন্তর ভগবানের নাম করার লক্ষণ। সুস্মিতা ত্রিপাঠী প্রশ্নটা হচ্ছে, জন্মাষ্টমীর দিন ভগবানের অভিষেক ও পূজা করার পর তাকে 1 বছরের জন্য সিংহাসন থেকে তুলে বাক্সে রেখে দিয়ে আবার পরের বছর জন্মাষ্টমীতে বাক্স থেকে বার করে পূজা করা যায় কি? বাক্সেই যদি রেখে দেবে তাহলে বাড়িতে এনে লাভ তো কি হবে, ভগবানকে কি বাক্সে রেখে দেওয়ার জন্য? আর শুধু জন্মাষ্টমীর দিন একদিন পূজা করলাম, সেই জন্য ভগবানকে যদি বাড়িতে আনো তার নিত্য সেবা করতে হবে, প্রতিদিন তার সেবা করতে হবে। তোমাকে কবার খেতে হয় দিনে? কম করে 3 বার তো খেতে হয়, না সেটা বলে ওইভাবে না। সুরজিৎ রায়, আমি যে আত্মা সেটা কি করে উপলব্ধি হবে, সেই আত্মিক স্তরে যেতে গেলে কি উপায় আছে? ভগবদ গীতা পড়ুন তাহলে কেবল জানতে পারবেন। ভগবদ গীতা কেবল ভগবদ গীতা নয়, প্রভুপাদের ভগবদ গীতা, তাহলে জানতে পারবেন যে আপনি যে আত্মা সেটা কিভাবে বোঝা যাবে। সূর্যকান্ত কর, আপনার সেমিনারে যদি মহাপ্রভুর অন্তর্ধান রহস্য আলোচনা হয় তাহলে সময় নষ্ট করা ঠিক হবে না, যদি না হয় তাহলে এ সম্বন্ধে যদি কিছু আলোচনা আলোকপাত করেন তাহলে উপকৃত হব। এটা কিছুক্ষণ আগে আমি বলেছি মহাপ্রভুর অন্তর্ধান লীলা কিভাবে হয়েছিল, দ্বিতীয় প্রশ্ন, আমি রোজ ষোলমালা জপ করি, নিরামিষ আহার করি, গড়িয়ার ভক্তিবৃক্ষের সঙ্গে প্রায় 4 বছর যুক্ত, প্রায় প্রতি রবিবার মন্দিরে আসি, আপনার প্রতি বছরের সেমিনারে যোগ দিই এবং শ্রীমুখ থেকে ভগবত ভক্তির কথা শুনে ভীষণভাবে আকৃষ্ট হয়েছি। কার্যক্ষেত্রে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে 62 ও 71 যুদ্ধে আংশিক অংশগ্রহণ করে না সাংশিক অংশগ্রহণ করে জীবন মৃত্যুকে দেখেছি এবং তখন থেকে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছি। তাই আমি কি কৃপা পেতে পারি আপনার দীক্ষা কিভাবে হবে আপনার শ্রীচরণে? আপনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন এই নিয়ে, অথবা আপনার ভক্তিপক্ষে যারা পরিচালনা করছে তাদের সঙ্গে কথা বলুন। দেবী দাসী ডোমজুর কালকে আপনার আলোচনা থেকে জানতে পেরেছিলাম যে চাঁদ কাজী ছিলেন আসলে কংস, তেমনি আজকের আলোচনা থেকে জানতে চাই হুসেন শাহ হুসেন শাহ কে ছিল? হুসেন শাহ ছিল জরাসন্ধ। আমার দ্বিতীয় প্রশ্নটি হল রামানন্দ রায় প্রকৃতপক্ষে কে ছিলেন? রামানন্দ রায় ছিলেন কৃষ্ণের সখা অর্জুন, পাণ্ডব পঞ্চপাণ্ডবের অর্জুন, ললিতা দেবী, বিশাখা দেবী এবং কৃষ্ণের গোপসখা অর্জুন, গোপাল অর্জুন, এই 4 ব্যক্তির সমন্বয় হয়েছে রামানন্দ রায়। প্রশ্ন হতে পারে 4 জন তাহলে কিভাবে 1 জন হলেন? কৃষ্ণের কৃপায় কৃষ্ণের ইচ্ছায় 1 জন অনেক হতে পারে, আবার অনেকেও 1 জন হতে পারে, সেটি কৃষ্ণের অচিন্ত শক্তি, যোগমায়ের অচিন্ত শক্তি। কুসুম বদলানি, হাউ টু ওভারকাম প্রাইড অ্যান্ড এনভি ওয়েন আদার ডিভোটেড ফ্রেন্ডস পারফর্ম এনি সার্ভিস ভেরি এনথুসিয়াস্টিকলি, দেন হাউ টু টেক ইট ইন এনথুসিয়াস্টিক স্পিরিট অ্যাভয়ডিং এনভি টুয়ার্ডস দেম। ইউ সি, এনভি ক্যান বি কনকার্ড বাই লাভ। When you love somebody and that person gets a lot of recognition, do you become envious? Do you have a sister? So when she does very well in her studies and she becomes first in school class, how do you feel? Do you feel happy? Do you feel envious towards her? Why did she become first? Why should everyone is glorifying her? Do you feel that way? Therefore, we have to see the only way to overcome envy is developing love for that person. When you love him, then we will feel proud. When somebody who is close to us, near us, that person becomes glorified, we feel proud, we feel great. Okay, so develop that attitude towards others. And envy develops out of opposite to love is hatred. When you hate others, then you feel, why is he getting glorified? Why everyone is giving him so much recognition? It should be meant for me. Divisha. যারা হরে কৃষ্ণ মহামন্ত্র করে পয়সা চায় তাদের কি পয়সা দেওয়া উচিত? তাহলে তো অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র বলছে, তাহলে কিছু পয়সা দিয়ে দিয়ে অন্তত হরে কৃষ্ণ তো বলছে না। Okay, Avnish, let's see your question. Hare Krishna Guru Maharaj, Amar Pranam Neben. Amar Prashna hocche, Bhagavan jokhon Dapur Juge eshechilen, tokhon tini tar Bhagavata prokash korenni. Kintu Bhagavan jokhon Bhakta hoye Chaitanya Mahaprabhu rupe elen, tokhon keno tar Bhagavata prokash korlen? Chaitanya Mahaprabhu Bhagavata prokash korenni. Tar bhakter kache dhora pore geche. ভক্তের ভক্তির ফলে তিনি তার ভগবত তার আর লুকোতে পারে। এই যে ব্রাহ্মণের কথা তুমি বলছ, হ্যাঁ, যে গৌরলীলায় বালক হয়ে ব্রাহ্মণকে তার ভগবতটা প্রকাশ করলেন, তার ভক্তির কাছে তিনি তার নিজের ভগবত তার গোপন রাখতে পারলেন। আর এমন নয় যে দাপরে ভগবান তার ভগবতটা প্রকাশ করেননি, করেছে। যখন গিরি গোবর্ধন তুললেন, তারপরে কৃষ্ণের যে ভগবান সেটা ব্রজবাসী সকলেই জানত, যে তাদের প্রেমের বসে তার ভগবত তার প্রাধান্য দেয়নি। রীনা দাস, গুরু মহারাজ আপনি গতকাল ক্লাসে বলেছিলেন যে ব্যক্তি কৃষ্ণ কথা শুনতে উৎসুক নয় তাকে কৃষ্ণ কথা না বলতে, কিন্তু আজকের ক্লাসে বললেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তাহলে সবাইকে কি করে কৃষ্ণ কথা বলবো? এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলে গেছেন যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তবে এটা আমাদের বিচার করে দেখতে হবে, কে শুনতে চায় কে শুনতে চায় না। যাদের ভক্তি নেই তাদের কাছে কি কৃষ্ণ কথা কেন শোনাবে? এটা তো সময়ের অপচয়। যারা কৃষ্ণ কথা শুনতে চায় কিন্তু তাদের কি শোনাবে? গুরু মহারাজ আপনার কাছে এই অধমের অনুরোধ যে আপনি নবদ্বীপে মায়াপুরে এইরকম সেমিনার যদি দেন এক সপ্তাহ ধরে তাহলে খুব ভালো হয়, কারণ মায়াপুরে ভক্তদের থাকার কোনো অসুবিধা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি মায়াপুরেও সেমিনারের ব্যবস্থা করবো, আমি এটাও ভাবছিলাম। তবে এক সপ্তাহ যদি করার হয়তো একটু অসুবিধা হবে, তো আমরা অন্তত 3 দিনের জন্য করার চেষ্টা করব। আচ্ছা গায়ত্রী সরাফ, আপ তো প্রশ্ন নহীঁ কিয়ে হ্যায় কুছ বোলে হ্যায় লিখে হ্যায় তো ফির ভি মে ইয়ে বোল রহা হুঁ, আপকি চরণ কমলো মে মেরা কোটি কোটি প্রমাণ প্রণাম, আপকি বহুত বড়ি কৃপা মিলি, ইসসে মুঝে লাভ হোগা আশা করতি হুঁ, মুঝে আপকি কৃপা ইস তরহ মিলতি রহে, আপকে ইসি তরহ কে দর্শন লাভ মিলতা রহে। মে কোশিশ করুঙ্গা, মে জব আতা হুঁ তো আপ আ সকতে হ্যায় মন্দির মে। Thank you. সূর্যকান্ত কর, সূর্যকান্ত গুরু মহারাজ আপনার শ্রী চরণে শত করে। মন বুদ্ধি অহংকার, বুদ্ধি ও অহংকার লাগাম দেওয়া সম্ভব, কিন্তু মনকে সেভাবে সম্ভব নয়। তাই মনকে কি ব্যক্তিবিশেষ হিসেবে সম্বোধন করে প্রতি মুহূর্ত তাকে অনুরোধটি করা সম্ভব যে তুমি আমার বন্ধু হয়ে সবসময় কৃষ্ণ ভক্তিতে আমাকে নিয়োজিত করো? খুব ভালো কথা, সেটাই করুন। মনকে মনের কাছে প্রার্থনা করুন, হে ভাই হ্যাঁ তুমি আমাকে কৃষ্ণ ভক্তিতে সংযুক্ত রাখো। সেই সম্বন্ধে এই মনকে এইভাবে মনকে সৎপথে চালিত করা। আর্চি স্মিতা সাহা, হরে কৃষ্ণ, আপনার পদকমলে আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমার প্রশ্ন, গুরু মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে সৃষ্টি করেছেন কেন? মহামায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের শক্তি যখন ভগবানের সঙ্গে থাকে তখন সেটা ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর ভগবানের আরেকটা শক্তি আছে যেটা ভগবান থেকে আলাদা, ভগবানের সঙ্গে যুক্ত নয়, ভগবান থেকে আলাদা, সেটা হচ্ছে মহামায়া। সেই মহামায়া কাজটা হচ্ছে যারা ভগবান থেকে দূরে চলে যেতে চায় তাদেরকে তার কাছে রাখা। যেমন রাজা কারাগার তৈরি করে, কারাগার কেন তৈরি করে? যারা অন্যায় আচরণ করে তাদেরকে দণ্ড দেওয়ার জন্য। ঠিক তেমনি এই মহামায়া বা জড়জগৎকে ভগবান সৃষ্টি করেছেন যারা ভগবত বিমুখ তাদেরকে দণ্ড দেওয়ার জন্য। শ্রীকৃষ্ণের জন্মের পর তার পিতা বসুদেব যখন তাকে গোকুলে নিয়ে যাচ্ছিলেন তখন এত ঝড় ঝড় বৃষ্টি কেন হচ্ছিল ও যমুনার জল হঠাৎ বেড়ে গিয়েছিল কেন? এটা ভগবানের লীলা যে এই দুর্যোগের মধ্যে তিনি এলেন, এই দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে এসে তিনি সুযোগ সৃষ্টি করছেন সারা জগতে, সেইটি ভগবানের আবির্ভাবের কারণ। হরে কৃষ্ণ, আমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারি।